তার সঙ্গে প্রণাম। যে বলছেন আমরা আপনাদের কাছে এসেছি কৃষ্ণ বলদেব এই কাছাকাছি এসেই গোচারণ করতে করতে এসেছেন, বড় ক্ষুধার্ত হয়েছে, আমরাও ক্ষুধার্ত, আমাদের কিছু খাবার টাবার দেন, আমাদের কিছু খাবার টাবার দেন। যেই শুনেছেন তারা গোপীগণ ব্রাহ্মণগণ কৃষ্ণ বলদেব এখানে এসেছেন, নিশ্চয়ই দর্শন করতে যাব। যার ঘরে যা আছে সব নিয়ে থালায় সাজিয়ে সাজিয়ে নিয়ে চললেন। বাধা আসছে বাড়ি থেকে, যেও না যেও না, আর কে কার কথা শুনে, প্রাণটা তো ভগবানের, কৃষ্ণের প্রাণ, যিনি নিখিল বিশ্বকে আকর্ষণ করেন সব সময় তার দিকে। হাসি আর বাঁচি এই দুটো তার আকর্ষণের জিনিস, সে কান কেউ ফেলতে পারবে না, সব খাবার টাবার নিয়ে চললেন। যা খাবার নিয়ে গেছেন, যা বর্ণনা আছে ভাগবতে, এখানে যদি বর্ণনা করি তাহলে আপনারা এখনই বললেন তাহলে আমাদের কিছু প্রসাদ দেন, হবে না তা পারবো না। কিন্তু সেখানে কি আছে নিয়ে যাচ্ছেন, কি সুন্দর শাড়ি তণ্ডুল, এই ধরুন গোবিন্দভোগের চালের অন্ন, বা ধরুন বালাঞ্চলের অন্ন, গাভী মিশ্রিত, তারপরে ভাজা ভাজি শাক ভাজি সব আছে। প্রথম থেকেই বলে যাবো, হ্যাঁ টুকটা শাকাদি ভাজি নালিতা কুষ্মাণ্ড থেকে আরম্ভ করে ফল, তারপরে খেচুরান্ন খিচুড়ি নিয়েছেন, তারপর পুষ্পান্ন, বাবা, তারপরে পরমান্ন, বাপরে, আর যত পিঠে পানা সব নিয়েছেন। সব লোভ করলে হবে না, দেওয়া যাবে না, কিন্তু সেই অবস্থা ছুটছেন, পাগল পাড়া ছুটছেন, কি জানি যদি চলে যান আর দর্শন হবে না। তারা গিয়ে কৃষ্ণ বলদেবকে খাওয়ালেন, সখাগণকে খাওয়ালেন, খুব সন্তুষ্ট। আর আমাদের জীবন ধন্য, ভগবানকে সাক্ষাৎ হবে আজ খাওয়াতে পারলাম, এই সৌভাগ্য তো কোনোদিন হবে না। কৃষ্ণ সবই জানেন, অন্তর্জনী তিনি বললেন, দেখো এখন তোমরা ফিরে যাও, তোমাদের স্বামীরা সব যজ্ঞ করছেন, এই যজ্ঞের শেষের দিকে স্ত্রীগণকে থাকতে হবে, একই সঙ্গে মন্ত্র পড়তে হবে, তা নাহলে যজ্ঞ শেষ হবে না, সেই জন্য ফিরে যাওয়া দরকার তোমাদের। কান্নাকাটি আরম্ভ হয়ে গেল, যজ্ঞপতিগণ বিপ্রপতিগণ কান্না আরম্ভ করলেন। আমরা শুনেছিলাম যে কৃষ্ণ কানাই খুব নিষ্ঠুর, আজ সাক্ষাৎ ভাবে দেখতে পাচ্ছি তুমি আমাদের সঙ্গে সেই রকম নিষ্ঠুর আচরণ করছ। আমরা শুনেছি পড়েছি যারা তোমার একান্ত ভাবে শরণাগত হয় তারা পুনরায় আর সংসারে প্রবেশ করে না, তুমি কেন আমাদের আবার ফের সেই নিরয় প্রাপক সেই সংসারে আবার ফের স্বরূপ পাঠাচ্ছ? জানতে লাগলেন সত্যি তুমি নিষ্ঠুর, নিষ্ঠুর কানাই তোমায় বলে ঠিকই, বুঝাতে পারছেন না ওদের, অনেক করে বুঝিয়ে বুঝিয়ে ফেরত পাঠালেন। তারা যখন ফিরে গেছে তোমাদের স্বামীরা কোনো বাদ প্রতিবাদ করবে না, যাও ভগবদ ইচ্ছা। যে বা যারা স্মরণ গ্রহণ করে ভগবানের, ভগবান তার সব ব্যবস্থাই করে রাখেন, তা বলে দিয়ে তোমাকে তোমার কোনো অসুবিধা নেই, যাও। যে সত্যি ওষুধ ধরেছে ওদের কোনো কথা বলল না, বিপ্রবল জাগিক বিপ্রবল শুধু বললেন তোমরা দর্শন খেলে, হ্যাঁ দর্শন খেলাম, খাইয়ে এলাম, প্রসাদ খেলাম, ওদের আবার কান্নাকাটি। যার জন্যে আমরা সব কিছু করছি, তিনি চাইলেন আমরা দিতে পারলাম না তাকে, একমাত্র হল লোক দিক জন্মানস প্রেমে যত দিক ব্রতং দিক বহুগতম দিক কুলং দিক ক্রিয়া দাক্ষং বিমুখা যেসু অধোক্ষজি। এই বলতে লাগলেন সেই জাগি ব্রহ্মাঙ্গন। প্রিভেট জন্ম তিনটে জন্ম ব্রাহ্মণের, তিনটে জন্ম কি কি? মাতুর অগ্রেজীয়নম, দ্বিতীয় অঙ্গ মৌনিবন্ধনে, তৃতীয় অঙ্গ যোগ্য দীক্ষায়াম। এই তিনটে জন্ম ব্রাহ্মণের বৃদ্ধায় গেল, কিছুই লাভ হয়নি আমাদের। দেখবেন অনাশ্রয় দিক বহুগতাম, আমরা খুব অনেক কিছু জেনেছি বুঝেছি, অনেক শাস্ত্র পড়েছি, অনেক জ্ঞান আমাদের, দিক আমাদের এই ব্রতে দিক, যে যজ্ঞাদি করছি এতে দিক, বহু কিছু জেনেছি বুঝে গেছি আমরা, এতে দিক দিক করলাম, শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলাম, ভগবানের উত্তম ভাবে সেবা করব, আরাধনা করব, উপাসনা করব বলে, এতে দিক দিক ক্রিয়া দাক্ষং আমাদের এই যাগ যজ্ঞ বিরাট ব্যাপার হই হুল্লোড়, এতে দিক আমরা অধোক্ষজ ভগবানে বিমুখ, তার সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম আজ। আর আমাদের এই স্ত্রীগণ এরা তার সাক্ষাৎ সেবা করে এলো, ওদের প্রশংসা করতে লাগলেন। জিনিসটা উল্টে গেল, বর্ণনা আছে ওখানে তারা পুনরায় আবার কখনো এসে কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পারেননি, যে সৌভাগ্য যে সুযোগ সুবর্ণ সুযোগ হয়েছে যার বিপত্নীগণের বিপ্রপত্নীগণের, তাদের সেটা হয়নি, এইটাই তাদের ভিতরে অনুশোচনা থেকে গেল। তো আমরা এই সংসারে থেকে যত রকম ধরনের অহমিকা অহংকারের মধ্যে আছি, কিছুই লাভ হয় না। যদি সেই প্রেমময় বস্তুর সান্নিধ্য লাভ করতে না পারি, যদি তার সাধন ভজন করতে না পারি, যদি তার আরাধনা করতে না পারি, সবটাই ভরিতা হয়ে যায়। এই শিক্ষা বাচ্চা বয়সে তো আমাদের দেওয়া হয়নি, আমরা তো পাই নাই, তাই শেষকালে এইসব কথা শুনে আসন্ন কালে পেটি বা করি, এই অবস্থা হচ্ছে আমাদের। যার সময়ের ঠিক ঠিকভাবে অভাব বোধ হয়েছে তার নিশ্চয়ই কিছু হয় হবে, এই কথাই শাস্ত্রে বলা আছে, খুব খাটি সত্য কথা। আর যার নিজের থেকে অভাব বোধ নাই, আকুলতা ব্যাকুলতা নাই, তাদের কি করে কি হবে? তারা তো শুধু হাহুচাত করেই কাটিয়ে দেবেন জীবনটা, শুধু হাহুচাত করলে তো হবে না, দেখাতে তো হবে, আমাদের আকুলতা ব্যাকুলতা দেখাতে হবে সেই প্রেমময় ভগবানকে, সেই সর্বেশ্বরেশ্বর ভগবানকে, সেই বাঞ্ছা কল্পতরু ভগবানকে, দেখাতে হবে, না দেখালে তো হবে না, ব্যবস্থা হয় না। তো সাধন কথাটা তো ওই জন্যই আছে, আমার চেষ্টা দেখলে পরে ভগবান তখন আমায় কৃপা করেন, আমার চেষ্টা দেখলে পরে তখন গুরু বৈষ্ণব আমায় কৃপা করেন। আমাকে তো কিছু দেখাতে হবে, আন্তরিকতা পূর্ণ সেই দেখানোটা, তাহলে সবটা হবে। কিন্তু যদি কোনো চেষ্টা না দেখাই, তাহলে কখনোই কোনো কাজই সফল হয় না, কোনো কাজই সফলতায় আসে না। যদি আমাদের সেই বিধি ব্যবস্থাগুলো নিয়ে যদি না চলতে পারি, সাধন ভজনের ব্যাপার তো এইরকমই, পিছিয়ে আসার কথা নয়। গ্লোরিয়াস রিট্রিট শব্দটা আছে, যুদ্ধের সময় সৈন্য এগিয়ে যাচ্ছে, পিছিয়ে আসার উপায় নেই। বলছেন কমান্ডার ইন চিফ, মার্চ অনওয়ার্ড, মার্চ অনওয়ার্ড, পিছিয়ে আসবার উপায় নেই, যাওয়ারও উপায় নেই, সামনে বেঁচে গেছে খাড়াই পাহাড় বিরাট, কোথায় যাবে? তাহলেও বলছেন মার্চ অনওয়ার্ড, সেনাপতি বলছেন মার্চ অনওয়ার্ড, সৈন্যরা বলছে অসম্ভব, ইম্পসিবল। তখন কমান্ডার ইন চিফ বলছেন এই শব্দটা যেটা বললে, এই শব্দটা শব্দকোষ থেকে তুলে দাও, দি ওয়ার্ড ইম্পসিবল শুড বি অ্যাবলিশড ফর দি ডিকশনারি ফ্রম দি ভোকাবুলারি। জিনিসটা তো এইরকম, আমরাই বা পিছাবো কেন? সাধন পথে থেকে পিছিয়ে আসছে নাই তো, এগিয়েছি তো এগিয়েছি, চলার পথে চলতেই হবে। কিন্তু চলার সম্বলটা তো চাই, সম্বলটা কি? সহায় মে মাত্রম বিশদ দলনী গুরু বৈষ্ণব কৃপা, এই সম্বল নিয়ে এগোতে হয়। সম্বলটা ভালো, আমার নিজের পরে যদি আমি নির্ভর করি, সব ফেল ফেল করে বসে আছি। গুরু বৈষ্ণবকে যদি সরল প্রাণে যদি আশ্রয় করি, পোকবার ভয় নাই, ফেল করবার ভয় নাই, অকৃতকার্য হওয়ার ভয় নাই, এই কথাই লেখা আছে শাস্ত্রে গীতা ভাগবতে। সব জায়গায় আমাদের ওই রকম চেষ্টাটা দরকার। খুব দুঃখের বিষয়ে আমরা ছেলেবেলায় এইসব শিক্ষাগুলো তো পাই না, হয়নি, যা পেয়েছি সেগুলো লৌকিক জগতের ব্যবহারিক জগতের কথাগুলো কিছু শুনেছি, তাকেই মনে করেছি আমরা ওইটাই বোধা ধর্মকর্ম। মুশকিল হয়ে গেছে ধর্মকর্ম বলতে গেলে, এই লৌকিক ব্যবহারিক জগতের যে কাজগুলো সেটা ধর্মকর্ম নয়। গীতা ভাগবতে সেটা শেখানো আছে, ভালোভাবে বুঝানো আছে, বেদ বেদান্ত উপনিষদে যে ভাষায় বলা আছে, কঠিন, আমরা ধরতে পারি না, বুঝতে পারি না, আমাদের কর্তব্য নির্ণয় করতে পারি না, কিন্তু সহজ সরলভাবে সেটা বোঝানো থাকলেও ওটা জানবার বুঝবার আগ্রহ তো আমাদের নাই, নিষ্ঠা নাই, কান্নাকাটি নাই, কি করে বুঝব? শাস্ত্রের কোনো বিচার একজনে বুঝতে পারেননি, দরজা বন্ধ করে দিয়ে শুয়ে গেলেন, খাওয়ানা নাওয়ানা কিচ্ছু না। সেই জন্যে ভগবানকে আসতে হলো, দরজা খোলো, বুঝতে পেরেছেন? তিনি ওভরঅলি গিয়েছেন, দরজা খুলে দেবেন, তুমি কেন না খেয়ে দিয়ে এরকম হাঙ্গার স্ট্রাইক করছো? আমি শাস্ত্রগ্রন্থ পড়ছিলাম, আমি বুঝতে পারিনি একটা জিনিস। হ্যাঁ, এর অর্থ এই, যাও খাও খেয়ে নাও। ভগবান কেমন দয়ালু, আর একটা ছেলে একটা মেয়ে খায়নি, তার জন্য তাকে নিজেকে আসতে হয়েছে। বাবা বাচ্চা খাও খেয়ে নাও, এটা বুঝতে পারেনি, এর অর্থ এই। ভগবান এইরকম স্নেহময়, প্রেমময়, ভক্তবৎসল, তার বহু চিন্তা বহু দায়িত্ব রয়েছে, আমরা সেটা বুঝে উঠতে পারি না। ছেলেমেয়েরা যদি দুষ্টুমি করে, উল্টোপাল্টা করে, তাহলে গার্জিয়ান তাদের চিন্তা ভাবনা রাখে তাদের জন্যে। সেই প্রেমময় ভগবানের, ভক্তবৎসল ভগবানের এইরকম চিন্তা ভাবনাই আমাদের পরেও আছে, কিন্তু আমরা সেই স্নেহমতা বুঝে উঠতে পারি না। কিভাবে তিনি আমাদের দেখাশোনা করেন, কিভাবে তিনি আমাদের ভালোবাসেন, সবটাই তো তার মধ্যে আছে। সেই ভগবানের বিশেষণ কি? দুষ্টের দমনকারী, আর একটা শিষ্টের পালনকারী, দুটোই একসঙ্গে থাকে। গার্জিয়ান যারা, তারা শুধুই যদি ছেলে মেয়েকে পিটান, শিক্ষা হবে না। সেজন্য তাদের মধ্যে দুটো ভাবই আছে, যেটা পল্লী অঞ্চলের পাড়াগে ভাষায় বলা হয়, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। তাহলে শাসন ব্যাপারটাও আছে, আবার সোহাগ স্নেহ মমতাও আছে, এই দুটো নিয়ে আছেন বলে তারা শাসন করতে পারেন, এবং সেই শাসন তদধীন ব্যক্তিরা মেনে নেন। পরম প্রেমময় ভগবান, তার মধ্যে এই গুণ আছে, গুরু বৈষ্ণবের মধ্যেও এই গুণ আছে। তা না হলে জগৎচক্র চলে না, চলবে না, সেই জন্যেই রাখতে হয়েছে ভগবানকে এটা। তো আমরা যে অত্যন্ত অবুঝ, আমরা যে অত্যন্ত কর্মজড়, কিছুই বুঝেও বুঝি না, শুনেও শুনি না, এমনই অবস্থা হয়েছে আমাদের। এই অবস্থা থেকে আমাদের গুরু বৈষ্ণবগণ আমাদের রক্ষা করুন, আমাদের উপরওয়ালা গার্জিয়ান গৌর সুন্দর রক্ষা করুন, আর রাধা গোবিন্দ রক্ষা করুন, রাধা মাধবজি রক্ষা করুন, আর কে,
হরে কৃষ্ণ, আর আমার গুরুদেব রক্ষা করুন,
রাধা শ্যাম সুন্দর রক্ষা করুন, রাধা মদন মোহন রক্ষা করুন, রাধা গোবিন্দজি রক্ষা করুন, রাধা গোবিনাথজি আমাদের রক্ষা করুন। এই প্রার্থনাই আমাদের কাছে সব সময়ের জন্য থাকবে, কান্নাকাটি থাকবে, কান্নাকাটি না থাকলে কোনো জিনিসই লাভ হয় না। পার্থিব জগতের বিষয়বস্তুই লাভ হয় না, আর অপার্থিব দুনিয়ার গুণগোবৃন্দাবনের ধন, ভগবানের প্রতি প্রেম প্রীতি কি করে আসবে, কি করে সেই সম্পত্তি আমরা লাভ করব, এর জন্য আমাদের প্রচুর আকুলতা ব্যাকুলতা থাকা প্রয়োজন আছে। সময় হয়ে গেল বোধ হয়। ক্ষত্রিয় রাজা এক জায়গায় গিয়ে তিনি ধর্মোপদেশ করছেন, হাজার হাজার ওই দেশের রাজার অহংকার জীবন হল, আমার কাছে এত লুপ্ত আছে না, এই একটা দুরা লোক মোড়া খেগো, এর কথায় হাজার হাজার লোক এখানে বসেছে এর কথা শুনবার জন্যে। তিনি খুব ঈর্ষান্বিত হলেন, ছদ্মবেশে, রাজার ছদ্মবেশে দেখতে গেছেন কেমন ভিড় হয়, কেমন কথা আলোচনা হচ্ছে, বহু দূরে দাঁড়িয়ে আছেন তিনি, এমনি ভাবে দেখা যায় না, কিন্তু ঋষি তিনি বললেন, হে রাজা জনশ্রুতি, হে শূদ্র জনশ্রুতি বলে তাকে সম্বোধন করলেন। কি ব্যাপার, তুমি তো ক্ষত্রিয় রাজা, জনশ্রুতি রাজাকে সম্বোধন করছেন ঋষি। হে শূদ্র জনশ্রুতি, কেন শূদ্রতা প্রাপ্ত হয়েছেন তিনি? অপরের এটা দেখে তিনি সামলাতে পারছেন না, তার ঈর্ষা হিসা মাতৃদের জয় হয়েছে, সেই লক্ষণ দেখেই তাকে বললেন শূদ্র। যেন স্মৃতি রাজা পরে আর কোনোদিন ক্ষত্রিয় হয়েছিলেন, সেই তো শূদ্রই থেকে গেলেন। ক্ষত্রিয় বিচার তো এইগুলো, সচেনা তিথি শূদ্র, কি ব্যাপার? শ্রীমৎ ভাগবতে আছে, স্ত্রী শূদ্র দ্বিজবন্ধু নাম ত্রয়ীর অস্ত্রী গোচরা, স্ত্রী শূদ্র এবং ব্রাহ্মণ আদম, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে কিন্তু কোনো আচার বিচার কিছু আইন কানুন কিছু পালন করে না, এদের বলে ব্রহ্মবন্ধু শব্দটা। তখন ব্রাহ্মণ আদম ব্রাহ্মণ কুলে যাত কুলাঙ্গা বলছে, এদের তিনজনকে এ শোনাবে না, বেদ শোনাবে না, শ্রীমদ ভাগবতের মধ্যেই রয়েছে। যে শ্রীমদ ভাগবত সকলকেই পরিভজনের সুযোগ দিচ্ছেন, যে শ্রীমদ ভাগবত ঠাকুরের উপদেশ, কৃষ্ণের উপদেশ, সকল জীবাত্মাকে সেবার সুযোগ দিচ্ছেন, সাধন ভজনের সুযোগ দিচ্ছেন, কিরকম ভাবে একটু বলবেন কিরকম? কিরাত হুনন্দ্র পুরিন্দ পুকসা আভীর সম্ভা যবনা খসা দয়া, তাদের বলছেন কিরাত মানে ব্যাদ, পুন অন্ধ্র পুলিন্দ পুকস মানে চন্ডাল, এরা সবাই সেই প্রেমময় ভগবানের সাধন ভজনের সুযোগ পায়, পাক কেন পাচ্ছে না এরা, কেন এদের এদিকে দেওয়া হচ্ছে না? কৃষ্ণ নিজে বলছেন, সুখদেব গোস্বামী ঋষিকের স্তবের মধ্যে বলছেন এই শ্লোক, স্ত্রী শূদ্র হুন সবরা অভিপাপ জীবা বলে দিচ্ছেন, এরাও যে ভগবানের নাম কীর্তন করে সাধন ভজন করে পরমাগতি লাভ করেন, তাকে কেন আমরা ডাকি না, তার নাম কেন স্মরণ করি না? দুঃখের সময় ভগবান দাও 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 বললাম, সুখের সময় শান্তির সময় কই ভগবানকে তো মনে রাখি না, এইসব কথাগুলো তো গীতা ভগবতের মধ্যে বলছেন বিচারগুলো, আমরা এইগুলোকে কেন মনে করতে পারছি না? তত্ত্ব দর্শন, তাহলে স্ত্রী শূদ্র দ্বিজবন্ধু নাম, স্ত্রীগণকে শোনাবে না বেদ শ্রুতি, এদের অধিকার নেই, সকলেরই অধিকার নেই না, এর ভিতরে বাছা বাছি আছে, এর ভিতরে যারা শূদ্র কুলে যাত কিন্তু বিষ্ণু মন্ত্রে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা, তারা শূদ্র নন, তারা ব্রাহ্মণ, তারা ব্রাহ্মণী, এইসব বিচার ভাগবতে আছে, আবার সেই ভাগবতে এরকম কথা আছে, তাহলে সব স্ত্রীগণের জন্য বলা হয়েছে এটা? তা বলা হয়নি, বিশেষ অধিকারী নেই স্ত্রী তাদের পক্ষে বলা হয়নি, তারা এর আইনের বাইরে আছে বলছেন, সব স্ত্রী লোক না, বেদের বিভিন্ন কাণ্ডেতে স্ত্রী নারী তারা সব বিভিন্ন কাণ্ডে সব দেখাশোনা করছেন, জানো নেই আমাদের, জানো নেই বলেই সব গেল গণ্ডগোল, জানো নেই জানতে হবে তাহলে, মেয়েদের তাহলে কি অধিকার আছে, নারী জাতির কি অধিকার আছে? হ্যাঁ আছে, সকলের জন্য সবটা নয়, নারী জাতি বললে সব মেয়ে ছেলে নয়, বিশেষ বিশেষ মেয়ে ছেলে আছে, বৈদিক বিভিন্ন ক্ষেত্রে সেখানটাতে বহু নারী আছেন যাদের আনুগত্য না হলে বেদ আলোচনা হবে না। উদাহরণ চাই, যজ্ঞবল্ক ঋষি, তার দুই স্ত্রী, এক স্ত্রীর নাম গার্গী আর এক স্ত্রীর নাম মৈত্রেয়ী। একজন গৃহকর্ম নিপুণা আর একজন বৈদিক বিদুষী মহিলা। বিচার হচ্ছে বেদ নিয়ে, কিন্তু নারী জিজ্ঞাসা করছেন যজ্ঞবল করেছে, প্রশ্ন করেছেন যজ্ঞবল বলছেন এসদক্ষরঙ্গার্গী বিদিত্বা অস্মাৎ লোকাৎ প্রৈতিচ্ছা এব ব্রাহ্মণ। গার্গী জিজ্ঞাসা করছেন, বৈদিক বিচার হচ্ছে ঋষির সঙ্গে, ব্রাহ্মণকে প্রশ্ন করেছেন তিনি, আর যজ্ঞবল্ক উত্তর দিচ্ছেন কি, অক্ষর পরব্রহ্ম ভগবানকে জেনে যারা এই জগৎ থেকে চলে যেতে পারছেন তারাই হলেন ব্রাহ্মণ। গার্গীকে বলছেন যজ্ঞবল্ক এসব অক্ষর অঙ্গার্গী বিদিত্রা অস্মাৎ লোকাৎ প্রৈতি সাইব ব্রাহ্মণ। আর এর উল্টো শব্দ বলেছেন অব্রাহ্মণ মানে কৃপণ, এই শব্দ বলে কোথায় কৃপণ আর কোথায় অব্রাহ্মণ, বলে হ্যাঁ একে বলে বৈদিক শব্দ। ভগবত্ত জেনে শুনে যারা এই জগৎ থেকে চলে যেতে পারছেন তারা হলেন ব্রাহ্মণ ব্রাহ্মণী। আর তার উল্টো শব্দ বলছেন কৃপণ মানে এই তদক্ষর অঙ্গার্গী অবিদিত্য অস্মাৎ লোকাৎ প্রৈতি সাইব কৃপণ, অক্ষর পরব্রহ্ম ভগবানকে না জেনে যারা এই জগৎ থেকে চলে যাচ্ছেন, এলেন আর গেলেন, সাধন ভজন করলেন না, তাদের প্রাপ্তি কিছু হয়নি পজিটিভ সাইডের, তাদের বলছেন কৃপণ বা শূদ্র। শ্রীমদ ভগবদ গীতার মধ্যেও ওই রকমই আছে, অনেক কথা বললেন অর্জুনকে লক্ষ্য করে, অর্জুন কেমন বুঝলাম না বলে যাচ্ছেন, যখনই বলবেন তিনি আমি বুঝে গেছি তখনই স্টপ হয়ে যাবে সব উপদেশ। সেই জন্য অর্জুনের ইচ্ছা না যে আলোচনা হচ্ছে সে আলোচনা চালু থাকুক, সেই জন্যই তিনি বলছেন আমি বুঝতে পারলাম না। শেষকালে গুহ্য গুহ্যতর গুহ্যতম সর্বগুহ্যতম সব কিছু উপদেশ করেছেন, তখনও বলছেন অর্জুন আমি বুঝতে পারলাম না। তখন কৃষ্ণ বলছেন যা, এতক্ষণ বললাম তোমাকে ভৃষা বলেছি, সব ছেড়ে দাও, কি কর আমার শেষ কথা শোনো কি, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। আমি এর পূর্বে তোমাকে লৌকিক বৈদিক ধর্ম যত কিছু বলেছি সব রকমের সব চড়ো, আমার শেষ কথা শোনো, এই লাস্ট ওয়ার্ড ফাইনাল ওয়ার্ড, এর দাম আছে। সেইটাই বলছেন কৃষ্ণ, ডিক্লারেশন শেষকালের ফাইনাল ডিক্লারেশন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। এদিক ওদিক করতে হবে না তোমাকে, মাম একং শরণং ব্রজ, বহু উপাসনা করতে গেলে তোমার প্রাণ যাবে হ্যাট খাটা না, একমাত্র আমারই উপাসনা করো, আমারই শরণাপন্ন হও। কেন একং দ্বিতীয়ম আমি, সেই কথা বুঝাচ্ছেন, অহং ত্বং সর্বপাপেভ্যো মুক্তয়িষ্যামি, যদি আমার এই আদেশ নির্দেশ আজ্ঞা পালন করতে জবাব যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলেও বলছি আমি, তার জন্যে যদি কিছু দুষ্টটি হয় আমি তার জন্য দায়ী রইলাম। আমি তোমাকে সমস্ত রকম ধরনের যা কিছু হবে খারাপ কিছু সবটার দায়িত্ব আমার। মা সূচ মৃথা শোক করো না, প্রাকৃত শোক মহের বসীভূত হয়েও না, তার দ্বারা নরক গতি হয়। অন্তিমকালে কোনো মানুষ চলে যাচ্ছে মানে মারা যাচ্ছেন, কৃষ্ণ যদি তার পাশে বসে কান্নাকাটি করে তার আত্মীয়স্বজন তার খারাপ গতি হয় বলা আছে, তখন তার সামনে নাম কীর্তন করতে হবে নিয়ম আছে। আর তার সামনে ছেলেরা যদি বলে আমাকে আমাদের কিছু দিয়ে গেল না, মেয়েরা যদি বলে আমাকে কিছু দিয়ে গেল না, এই কান্নাকাটি যদি করে তাহলে তার অপগতি হবে, এগুলো লেখা আছে। তখনও নয় আবার শেষেও নয়, আর ভালো চিন্তা করব আমার বাবা তো তার উর্জ্জ্বল গতি হোক, হয়তো তিনি উল্টো আল্টা কাজ করেছেন, বাবা হলেই তো হবে না, বাবার কাজও তো করতে হবে, এবার হয়তো তিনি রং পাড়ি টানতেন বিভিন্ন রকমের আছে, কিন্তু ছেলে মেয়েরা কি করবে, আত্মীয় স্বজনরা কি করবে, তারা তার ভালোটাই চাইবে ঠাকুরের কাছে। ব্যবস্থাগুলো এইরকম আছে, যদি তার খারাপ ভাবেই মৃত্যু হয়েছে তাহলেও তার ভালোটার জন্যই চেষ্টা করতে হবে, বলে এমন হয়, হ্যাঁ হয়, তাকে মহাপ্রসাদ দিতে হয়, তাকে দগ্ধ দ্রব্য দিতে নেই, পোড়া জিনিস, পোড়া জিনিস ঠাকুরের ভোগে লাগে না, ডাল পুড়ে গেছে, ভাত ধরে গেছে নিচে, ঠাকুরকে দেওয়া চলবে না, আবার রান্না করতে হবে। দগ্ধ দ্রব্য, কিন্তু দগ্ধ দ্রব্য তো আছে, বেগুন পোড়া ঠাকুর খায়, হ্যাঁ খায়, ওটা রাজসিক সামসিক মধ্যে গেল না, ওটা একটা আইটেম, সেই হিসেবে ওটা ঠাকুর খায়। বাজারে আগুন লেগেছে, সবজি বাজারে সব বস্তা বস্তা আলু সব পুড়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, সেগুলো দেওয়া যাবে ঠাকুরকে? তা দেওয়া যাবে না, ওগুলো আমিষ হয়ে গেল, সবগুলো তো বিচারের মধ্যে আছে, এই বিচারের বাইরে কিছু নেই। এই বিচার নিয়ে যিনি বা যারা ঠিকভাবে চলতে পারবেন তাদের কোনো অসুবিধা নেই, তাদের নিজেরও কল্যাণ হবে, তারা বহু লোকের কল্যাণ চিন্তা করেন তাদেরও কল্যাণ হয়, এই কথাই তো শাস্ত্র গীতা ভাগবততে এইটাই বোঝানো আছে, আমাদের এইটাই শিখতে হবে, এইটাই জানতে হবে, এইটাই বুঝতে হবে। কেন কাঁদবে, তিনি জীবাত্মা, আমার পিতা শ্রেষ্ঠ জীবাত্মা, সেদিনে তো তিনি পিতা, তো তার প্রতি আমাদের এই রাখতে হবে, গৌরববোধ রাখতে হবে, ওখানে কাঁদতে নেই, কাঁদলে পরে খারাপ হয়, নিষেধ আছে, কেউ যাত্রা করে চলে যাচ্ছেন তখন যদি কান্নাকাটি করতে থাকে যদি পিছনে লোক, তার যাত্রা খারাপ হয়, সে নিশ্চয়ই যে রাস্তায় কোনো জায়গায় অ্যাক্সিডেন্টে পড়ে যাবে কথা আছে, সেই জন্য তাকে হাসি ভাব রেখে তার এই চিন্তা করে তাকে বিদায় দিতে হবে। কান্নাকাটির কথা তো নাই, কান্দব কেন, বস্তুর অভাবে আমরা কান্নাকাটি করি, বস্তুটা কি আসনের লোক একটা শব্দ ব্যবহার করে বস্তু, এই বস্তু মানে কি দ্রব্য, আমরা যাকে দ্রব্য বলি সেটা বস্তু, কিন্তু বস্তু সম্বন্ধে প্রশ্ন করলে শাস্ত্রে বলা আছে ভগবানই একমাত্র বাস্তব বস্তু, এছাড়া আর সব অবস্তু, এই কথা বুঝানো আছে, এছাড়া আর সব অবস্তু, বস্তু যখনই বলা হবে তখন বাস্তব বস্তু, ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, এই কথাই বলা আছে বুঝানো আছে। তো বস্তু মানে পরমোপাস্য বস্তু ভগবান, তারই সাধন ভজন করতে হবে, তারই আরাধনা করতে হবে, এই কথাই শিক্ষা দেওয়া আছে, সংসারে থাকি আর সংসারের বাইরেই থাকি, উভয়ের কর্তব্য তো একই, শাস্ত্র নির্ণয় করেছেন। মশাই আপনারা ত্যাগী, আপনাদের হরিনাম টরিনাম করবার সেবা টেবা করবার অনেক সুযোগ আছে। আমরা গৃহস্থ লোক গৃহী, আমাদের সময় বড্ড কম, সেদিন আমাদের সময় নাই। এ বললে হবে? যদি এই যুক্তি দেওয়া যায় ধর্মের কাছে, যদি এই যুক্তি দেওয়া যায় ভগবানের কাছে, যদি এই যুক্তি দেওয়া যায় গুরু বৈষ্ণবের কাছে, চলবে? চলবে না। ওটা কানা যুক্তি, লেন এক্সকিউজ, ওটা চলে না। একই আইনে বদ্ধ, কি গৃহী কি ত্যাগী, এই উভয়েরই একই কর্তব্য নির্ণীত হয়েছে গীতা ভাগবত শাস্ত্রে। এদিক ওদিক নেই, যিনি যেখানেই থাকুন তিনি ওই একই ডিসিপ্লিন তাকে পালন করতে হবে। এই কথাই তো বুঝানো আছে। তা আমরা সেই শাস্ত্রের বিচার নিয়েই চলব, মায়ামোহে বশীভূত হব না। সেই কথাকে বুঝানো হলো, ভগবত ভক্তি যাজন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, উৎসাহ রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। তা মানে তো সংসারে কোনো জিনিসই হয় না, আর পরমার্থ ক্ষেত্রে তো আরো বেশি কড়াকড়ি আছে, আরো বেশি আইন কানুন ঠিকভাবে পালন করতে হবে। কথাগুলো বলা আছে, মাথা খারাপ করতে হবে না। ধৈর্য ধারণ করা হলো সংসারে সব থেকে বড় জিনিস। যিনি বা যারা ধৈর্য ধারণ করেন তাদেরই বুদ্ধিমতী, বুদ্ধিমান বলা হয়। উল্টো পাল্টা করলে হবে না। সুতরাং তোমাকে কি বলব, আমি তোমাকে বলব শ্রদ্ধা থেকে, শ্রদ্ধা শব্দ থেকে শ্রাদ্ধ হচ্ছে। বিগত আত্মা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, এর নাম হল শ্রাদ্ধ। বর্তমানে যে শ্রাদ্ধ অনুষ্ঠিত হচ্ছে সমাজে, তাতে বিগত আত্মাকে ভূত প্রেত বলা হল। আমার মা বাবা যদি সারা জীবন নিরামিষ প্রসাদ ভোজন করেছেন, আজ তারা মরে গিয়ে শেষকালে ভূত প্রেত হবেন এমন আশা নিশ্চয়ই পুত্র সন্তান হয়ে আমি আশা করতে পারি না এটা। কিন্তু ওখানে যা বিধি ব্যবস্থা, বর্তমান সমাপ্ত সমাজের যে কর্মজড় সমাপ্ত সমাজের যে বিধি ব্যবস্থা, সেখানে তারা মন্ত্র পড়েন, এতে প্রেতার্পণ কাবে ভবন্তি হ, এই মন্ত্র পড়া হয়। মানে কি, আমার মা বাবা তারা ভূত পেতনি হয়েছেন, তাকে খাবার দেওয়া হয়েছে। খাবারটা কি? দগ্ধ দ্রব্য। দগ্ধ দ্রব্য মানে আমি প্রেত শ্রাদ্ধ ওকে বলে, ওকে বলে রাক্ষস শ্রাদ্ধ। গোস্বামী মতে, সাত্তত মতে যদি শ্রাদ্ধ করা যায় সেটা মহাপ্রসাদ দিয়ে করতে হয়। সমস্ত দেব দেবীগণকে তারা যদি চান প্রসাদ, তারা সবাই সবসময় প্রসাদ পাওয়ার জন্য, ভগবানের প্রসাদ পাওয়ার জন্য তারা লালায়িত, তাদের প্রসাদ দিয়েই তাদের তর্পণ করতে হয়। এই কথা লেখা আছে, বিষ্ণুর নিজের ইতান্নেন যশ্চব্যম দেবতান্তরম। দেবতাগণকেও যদি সন্তুষ্ট করতে হয় তাহলে ভগবানের নৈবেদ্য প্রসাদ দিয়ে তাদের নিবেদন করতে হয়। পত্রে বলা আছে, এক সময়ে আমাদের শিব ঠাকুর তিনি ভগবানের কাছে গিয়েছিলেন, সেখানে গিয়ে খুব প্রসাদ প্রসাদ পেয়েছেন। বলানাথ তিনি যখন কৈলাসে ফিরে যাচ্ছেন, ডমরু বাজার কাছে যাচ্ছেন খুব আনন্দে, ওই দেখে শিবানী জিজ্ঞাসা করলেন, আজকে তোমার এত আনন্দ কিসে, এত বাধাবাধি করছে কেন, এত আনন্দ কেন? জানো জানো দেবী, ভগবানের কাছে গিয়েছিলাম, ওখানে কত রকম ধরনের প্রসাদ পেলাম, সেই প্রসাদ পেয়ে আমার এই অবস্থা হয়েছে। তো ভালো কথা। আচ্ছা, তোমার ঘরে যে একটা দাসী ছিল, একটা ঝি চাকরানি ছিল, তার কথা কিছু মনে ছিল তোমার? কি করব, আমি ভুলে গেছি। ও, এই বুঝি তোমার স্নেহ মমতা, এই বুঝি তোমার স্নেহ মমতা। এই বলতে বলতে প্রসাদের মহিমা মহাত্মা বলতে বলতে পার্বতী দেবী অজ্ঞান হয়ে পড়লেন, শিব ঠাকুরও অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে উঠে বললেন, আমাকে তো প্রসাদ দিলে না তুমি, প্রসাদ থেকে বঞ্চিত করলে, অথচ বলবারের বেলায় বলো যে আমি তোমার সহধর্মিনী। একটা মানবীমান আমার ভিতরে এসেছে, জানো স্বামীকে বলছেন শিব ঠাকুরকে, পরবর্তী জন্মেতে আমি এই প্রভুরই প্রসাদ বিতরণ করব সমগ্র জগৎকে। তাই এখন তিনি শ্রীক্ষেত্রে বিমলা দেবী হয়ে বসে আছেন, জগন্নাথ দেবের সব ভোগ বিমলা দেবীর মন্দির হয়ে ঘুরে আসে। তার মানে একদিক শ্রী ইজ ডিস্ট্রিবিউটিং দি মহাপ্রণাম থ্রু আউট দি ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীতে তিনি জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করছেন, আজও করছেন। প্রসাদের মহিমা এইরকম। সুতরাং বৈষ্ণবীয় যে শ্রাদ্ধ, সপ্তত বিধানে যে শ্রাদ্ধ, তার ফল হল এইরকম। ধরে নিলাম আমার কোন মেয়ের গার্জিয়ান তারা ঊর্ধ্বদের গতি লাভ করেননি তর্কের খাতিরে, তখন কি হবে? এই মহাপ্রসাদ পেয়ে তারা ঊর্ধ্বদের গতি লাভ করবেন, এও বলা আছে, বুঝানো আছে শাস্ত্রে। একটা ঘটনা জানিও নি, কয়েক বছরের মধ্যেই ঘটেছিল। এক বুড়িমা, তিনি তার ছেলেদের নাতিদের বলে গেছেন যে আমি যখন চলে যাব আমাকে মঠ থেকে ডেকে এনে সমস্ত এদের এ করবে, বৈষ্ণব মতে শ্রাদ্ধ করবে এবং আমাকে মহাপ্রসাদ দেবে। বুড়িমা তেমন খুব আইন কানুন পালন করেননি, কিন্তু যেখানে শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছিল এবং যখন তাকে প্রসাদ দেওয়া হয় সেই সময় এক মূর্তির সামনে এসে তার সঙ্গে দণ্ডবত প্রণাম করলেন এবং বলছেন, প্রভু আমায় ডাকছেন, আপনারা আমায় কৃপা করে আমার কল্যাণ চিন্তা করেছেন, আপনারাই আমার বান্ধব, আপনারাই আমার সব কিছু, আমি চললাম, প্রভু ডাকছেন। সত্য ঘটনা, এই কয়েক বছরের মধ্যে ঘটেছে এমন। তাহলে বোঝো তার এই এই রকম ধরনের এটা হয়েছে বলেই তিনি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে মহাপ্রসাদ পেয়ে তিনি নিজেই ডিক্লারেশন দিয়ে যাচ্ছেন এবং বলছেন আমি চললাম, প্রভু ডাকছেন আমায়। ফলে একটা মঠ মেঘালয়ে আমাদের আছে, সেখানে এক গৃহস্থের বাড়িতে একটা মেয়ে বয়স হবে কত, এইট নাইনে পড়ে, 16-17 এরকম বয়স হবে, হঠাৎ একদিনের জ্বরতে মারা গেছে। তো তারা সাধারণ বামুন টামুন ডেকে যেমন শ্রাদ্ধ হয় সেরকম শ্রাদ্ধ করেছে। 10-15 হয়ে গেছে, তখনও বাড়ির 2-3 লোক দেখতে পাচ্ছে যে ওই মেয়েটা বাড়ির পিছনের দিকে প্রাচীরের গায়ে একটা বসবার জায়গা আছে, সেখানে বসে বসে পড়তো, বই পড়তো, দেখতে বই পড়ছে। শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরেও আমি সেই সময় গেছি ওখানে, এই যে কান্নাকাটি সব কি করবো, এই তো হচ্ছে, আমি তো চিনতাম মেয়েটাকে, ওরা তো মঠে আসতো। আমি বললাম শ্রাদ্ধ ঠিক হয়নি, আবার শ্রাদ্ধ করতে হবে, জীবার যন্ত্র করুন। তারপরে মঠ থেকে সব গেলেন, গিয়ে দিয়ে শ্রাদ্ধ শ্রাদ্ধ হলো, তাকে প্রসাদ নিবেদন করা হলো। আমি বললাম লক্ষ্য করুন, দেখবেন সে আর নেই, চলে গেছে। তাহলে সব জিনিসই যে এইরকম প্র্যাকটিক্যাল, ভরি ভরি উদাহরণ আছে, শাস্ত্রের উদাহরণ আছে, এবং এইরকম ধরনের উদাহরণ অনেক আছে। আমাদের গৌরীমঠ থেকে অনেক মহারাজরা মিলে, সে বহুদিন আগেকার কথা বলছি, পল্লী অঞ্চলে প্রচারে গেছেন, সেই বার্কি মহারাজ প্রকাশ করেন বড় পাড়ে থাকতে দিয়েছে। ওদের একটা পুকুর পাড়ে একটা স্কুল আছে, সেই স্কুল ঘরেতে ওদের থাকতে দিয়েছে। সেই স্কুলে একটা প্রেত থাকে, গ্রামবাসীদের ইচ্ছা যে সাধুরা এসেছেন এদের দৌলতে নিশ্চয়ই ভূত ওখান থেকে পালাবে, আমরা বেঁচে যাব, এই ইচ্ছা। এরা প্রথমে তো সন্ধ্যা থেকে পাঠ কীর্তন করেছেন, তারপরে এদের রান্নাবান্না করে এসে করতে করতে প্রসাদ পেতে পেতে হয়ে গেছে প্রায় 11:30-12। তারপরে ওরা সব গরমের সময় ওরা সব যার যার বিছানাতে না পেতে সব শুয়েছেন। কিছুক্ষণ পরই ভানুমতির খেয়ে আরম্ভ হয়ে গেল, দরজা সব খোলা আছে, সবগুলো বন্ধ হয়ে গেল, ধরাম ধরাম করে সব, অথচ হাওয়া টাওয়া কিচ্ছু নেই। আবার কিছুক্ষণ পরে সব খুলে গেল,